আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহে রিসালা ইলম ও আমলের কথা, পর্ব ৩। এই পুস্তিকাটি আল মদিনাতুল ইলমিয়ার কিতাব ইহিয়াউল উলুমুদ্দিন উর্দু খণ্ড ১ থেকে নেওয়া হয়েছে। দোয়ায়ে আত্তার, হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা ইলম ও আমলের কথা পর্ব ৩ পড়ে বা শুনে নিবে তাকে নেক আমল করার তৌফিক দান করো এবং তাকে তার মা বাবা সহ পুরো বংশকে জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে প্রবেশাধিকার নসিব করো। আমিন বিজাই খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালোবাসা ও ভক্তির কারণে দিনে ও রাতে আমার উপর ৩ বার দুরুদে পাক পাঠ করেছে, আল্লাহ পাকের উপর হক হলো তার ওই দিনের এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হজে সফরের আদব। নাম্বার ১, হজে গমনকারী ব্যক্তি তওবার মাধ্যমে তার সফর শুরু করবে। নাম্বার ২, নেককার ব্যক্তিকে তার রফিক তথা সঙ্গী বানাবে যে কল্যাণকামী হয়। ৩, ঘর থেকে বের হওয়ার সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবে। ৪, ঘরের দরজায় এসে দোয়া পড়বে। নাম্বার ৫, যখন যানবাহনে আরোহণ করবে তখন যানবাহনে দোয়া পাঠ করবে। নাম্বার ৬, যতক্ষণ পর্যন্ত দিন গরম না হয়ে ওঠে কোথাও বিরতি নেবেন না, সফর রাতে যেন বেশি হয়। ৭, দিনের বেলায় খুবই সতর্ক থাকবে এবং কাফেলা থেকে আলাদা হয়ে একা হাঁটবেন না। নাম্বার ৮, যখন উঁচু জায়গায় উঠবে তখন ৩বার আল্লাহু আকবার বলবে। হজের অভ্যন্তরীণ আদব। ১, পাথেয় যেন হালাল উপার্জন থেকে হয়। ২, পাথেয় যেন বেশি হয়। ৩, অযথা ঝগড়া বিবাদ বর্জন করা। ৪, সম্ভব হলে পায়ে হেঁটে হজ করা, কেননা এটি উত্তম। নাম্বার ৫, বোঝা বহনকারী পশুর উপর অপ্রয়োজনে আরোহণ না করা। নাম্বার ৬, হাজিদের পোশাক সাধারণত সাদা হওয়া, অপরিষ্কার অবস্থা ও এলোমেলো চুল এবং বেশি পকেট ও সাজগুজ না করা। নাম্বার ৭, বাহনের সাথে সদাচরণ করা। নাম্বার ৮, কুরবানি করে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করা। ৯, হজের সফরে যেই পাথেয় বা কুরবানি ইত্যাদিতে মাল খরচ করবে তা খুশি মনে করা। হজের ৪টি প্রকার বর্ণিত আছে যে শেষ যুগে মানুষ হজের জন্য ৪টি প্রকারে বিভক্ত হয়ে বের হবে। বাদশারা বিলাসিতার জন্য, ধনীরা ব্যবসার জন্য, ফকিররা ভিক্ষার জন্য আর কারীরা তিলাবাতের জন্য। আল্লাহ পাক দিনের বদলে দুনিয়া দান করে দেন, কিন্তু দুনিয়ার বদলে দিন দান করেন না। মন্দের দিকে নিয়ে যাওয়া কাজও মন্দ হয়ে থাকে। সফরকে সফর বলার কারণ, সফরকে এই কারণে সফর বলা হয়, এটি মানুষের চরিত্রকে প্রকাশ করে দেয় আর কাউকে চেনার জন্য যে সে কেমন তার সাথে সফর করুন। তাকওয়া। এক ব্যক্তি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলল, আমার এই চিঠিটি অমুকের কাছে পৌঁছিয়ে দাও। তিনি বললেন, থামুন, আমি বাহনের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে নেই, কেননা আমি এই পশুটি ভাড়া নিয়েছি। চিন্তা করে দেখুন, তিনি চিঠি নেয়ার ক্ষেত্রেও তাকওয়া অবলম্বন করেছেন, অথচ সেটা কোনো ওজনই নেই। তাকওয়ার ক্ষেত্রে এটি হলো সতর্কতার পদ্ধতি, কেননা যদি সামান্য কাজের দরজা খুলে যায় তবে এটি ধীরে ধীরে বেশির দিকে নিয়ে যায়। হজ কবুল হওয়ার আলামত। বর্ণিত আছে, কবুল হজের একটি আলামত হলো এটা যে সে যেসব নাফরমানিতে লিপ্ত ছিল সেগুলো ছেড়ে দিবে এবং নিজের খারাপ বন্ধুদের বর্জন করে নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করবে। খেলাধুলা ও অলসতার মজলিস ছেড়ে জিকির ও ফিকির এবং ইমান সতেজ হওয়ার মাহফিলে অংশগ্রহণ করবে। আল্লাহ পাকের নৈকট্যতার সর্বোত্তম মাধ্যম। হযরতে সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে আল্লাহ পাকের দিদার দ্বারা ধন্য হলাম। আমি আরজ করলাম, হে আল্লাহ পাক, তোমার কাছে কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম যার মাধ্যমে তোমার নৈকট্যতা অর্জিত হয়? আল্লাহ পাক বললেন, হে আহমদ, সেটা হলো আমার কালামে পাক অর্থাৎ পবিত্র কুরআন। আমি আরজ করলাম, হে আল্লাহ পাক, এটাকে বুঝে পড়ব নাকি না বুঝে? বললেন, বুঝে পড়ো বা না বুঝে। স্মরণশক্তির ৩টি বিষয়। মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে সাইয়্যিদুনা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৩টি বিষয় স্মরণশক্তি বৃদ্ধি করে এবং কফ দূর করে। নাম্বার ১, মিসওয়াক করা। নাম্বার ২, রোজা রাখা। নাম্বার ৩, কোরআনে পাক তেলাবাত করা। তোমার সাথে আমার কালামের কি সম্পর্ক? অনেক ওলামায়ে কিরামগণ বলেন, যখন আদম সন্তান তিলাবাতের মাঝখানে অহেতুক কথাবার্তায় মশগুল হয়ে যায়, এরপর আবার পড়া শুরু করে, তখন তাকে বলা হয় যে তোমার সাথে আমার কালামের কি সম্পর্ক রয়েছে? অধিক তিলাবাতের কারণ, মুসলমানদের তৃতীয় খলিফা হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে তিলাওয়াত করতেন যে এর কারণে তার কাছে কুরআন শরীফের ২টি কপি শহীদ হয়ে গিয়েছিল। কিছু কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান দেখে দেখে কুরআন পড়তেন আর কোন একদিনও কোরআনে পাক না দেখাকে অপছন্দ করতেন। বান্দার সাথে আল্লাহ পাকের কালাম তাওরাত শরীফে রয়েছে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমার কি আমাকে লজ্জা হয় না? তুমি রাস্তায় হাঁটছো, তোমার কাছে তোমার কোনো ভাইয়ের চিঠি আসলে তুমি রাস্তায় দাঁড়িয়ে যাও আর বসে সেটার এক একটি অক্ষর মনোযোগ দিয়ে পড়ো, এমনকি সেটার কোন একটি শব্দ বাদ দাও না, অথচ এটা আমার কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। দেখো এতে তোমার জন্য কত বিশদ বিবরণ রয়েছে, আমি তোমাকে কতবার বুঝিয়েছি যাতে তুমি এর দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ গভীর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করো, তবুও তুমি এটা থেকে মুখ ফিরিয়ে রাখো। আমার মর্যাদা কি তোমার কাছে তোমার ভাইয়ের চেয়েও কম? হে আমার বান্দা, তোমার পাশে যখন তোমার কোনো ভাই এসে বসে তখন তুমি তার দিকে পূর্ণ মনোযোগ দাও এবং নিজের অন্তরকে পুরোপুরি তার কথা দিকে নিবিষ্ট করো। এই সময় যদি অন্য কেউ কথা বলে বা তার কথায় ব্যাঘাত ঘটায় তবে তুমি তাকে ইশারায় চুপ করিয়ে দাও, অথচ এখন আমি তোমার দিকে মন দিয়েছি এবং তোমার সাথে কথা বলছি আর তোমার অবস্থা হলো তোমার মন আমার থেকে বিমুখ হয়ে আছে। তুমি কি আমাকে তোমার ভাইদের চেয়েও কম মর্যাদার মনে করো? কোরআনে পাক তেলাওয়াত করার সময় কান্না করা মুস্তাহাব, কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোরআন পড়ো এবং কাঁদো, আর যদি তোমাদের কান্না নাও আসে তবে কান্নার মতো ভঙ্গি বা সুর তৈরি করো। একটি বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসে পাকের ব্যাখ্যা, যে ব্যক্তি মধুর কণ্ঠে অর্থাৎ সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করে না সে আমাদের পথ ও তরিকা থেকে বহির্ভূত। এ থেকে জানা গেল যে যার কণ্ঠস্বর ততটা সুন্দর নয় সেও নিজের সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব সৌন্দর্য ফুটিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কেননা সুন্দর কণ্ঠ হল কোরআনুল করিমের সৌন্দর্য যা তেলাওয়াতে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে এবং মানুষের হৃদয়কে আকৃষ্ট করে, তাই এটি দিন প্রচারের একটি উত্তম মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা সালে মুরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনে পাক তেলাওয়াত করলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে সালেহ, এটি তো কোরআন তেলাওয়াত হলো কিন্তু কান্না কোথায়? হযরতে সাইয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আয়াতে সিজদা তেলাওয়াত করো তখন কান্নার ভাব না আসা পর্যন্ত সিজদা করতে তাড়াহুড়া করো না, আর যদি তোমাদের কারো চোখ দিয়ে অশ্রু নাও ঝরে তবে তার উচিত অন্তরে হলেও কান্না করা। এর পদ্ধতি হলো হৃদয়ে দুঃখ ও অনুশোচনা জাগ্রত করা, কারণ তা থেকে কান্নার সৃষ্টি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন বিষাদ ও দুঃখের সাথে অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমরা যখন তা পাঠ করবে তখন দুঃখ ও আকুলতা প্রকাশ করো। দুঃখের অনুভূতি জাগ্রত করার পদ্ধতি হল কোরআনে বর্ণিত সতর্কবার্তা, শাস্তির হুঁশিয়ারি এবং বান্দার অঙ্গীকারগুলোকে স্মরণ করা। অতঃপর কোরআনের আদেশ ও নিষেধ অর্থাৎ যেসব কাজ করার এবং যেসব কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে পালনের ক্ষেত্রে নিজের ত্রুটি বিচ্যুতি নিয়ে চিন্তাভাবনা করা। এতে মানুষ নিশ্চিতভাবেই ব্যথিত হবে এবং তার কান্না চলে আসবে। আর যদি তার মধ্যে অনুশোচনা ও কান্নার ভাব সৃষ্টি না হয় যেমনটা পবিত্র অন্তরের অধিকারী ব্যক্তিদের হয়, তবে এই না কাঁদা এবং দুঃখ বোধ না করার জন্যই তার কাঁদা উচিত, কারণ এটি সবচেয়ে বড় বিপদ। এক বর্ণনায় রয়েছে যে গোপন আমল প্রকাশ্য আমলের চেয়ে 70 গুণ বেশি মর্যাদা রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে বলতেন, তাকে দাউদ আলাইহিস সালামের সুরের মতো মধুর কণ্ঠ দান করা হয়েছে। যখন এই কথা হযরতে সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যদি জানতাম যে আপনি শুনছেন তবে আমি আরো সুন্দর ও মধুর কণ্ঠে তেলাওয়াত করতাম। বর্ণিত আছে যে কোরআনে পাকের মধ্যে ময়দান, বাগান, হুজরা, কনে, রেশমি পোশাক, উদ্যান এবং সরাইখানা অর্থাৎ মুসাফিরখানা রয়েছে। মিম বর্ণ কোরআনে পাকের ময়দান, র বর্ণ কোরআনে পাকের বাগান, হা বর্ণ এর হুজরা, তাসবিহ দ্বারা শুরু হওয়া সূরাসমূহ কোরআনে পাকের কনে, হা মিম কোরআনে পাকের রেশমি পোশাক, মুফাসাল সূরাসমূহ এর উদ্যান এবং এগুলো ব্যতীত যা রয়েছে তা সরাইখানা অর্থাৎ মুসাফিরখানা। যখন কোরআনে পাক তেলাওয়াতকারী ময়দান সমূহে প্রবেশ করে, বাগান সমূহ থেকে ফল চয়ন করে, হুজরা সমূহে প্রবেশ করে, কনেদের কাছে যায়, রেশমি পোশাক পরিধান করে, উদ্যান সমূহে ভ্রমণ করে এবং সরাইখানায় অবস্থান গ্রহণ করে, তখন এই সমস্ত কিছু তাকে বেষ্টন করে নেয় এবং তার তা ব্যতীত অন্য সব কিছু থেকে ফিরিয়ে রাখে। অতঃপর না তো তার অন্তর অন্যদিকে আকৃষ্ট হয় আর না তার চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হয়। যদি হৃদয় পবিত্র হয়ে যায় তাহলে মুসলমানদের তৃতীয় খলিফা হযরতে সাইয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়দুনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হৃদয় পবিত্র হয়ে যায় তবে কোরআনে পাকের তেলাওয়াত দ্বারা কখনো পরিতৃপ্ত হবে না। হযরতে সাইয়েদুনা সাবিত বুনানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ওই সময় সম্পর্কে অবগত আছি যে সময় আমার রব আমাকে স্মরণ করেন। উপস্থিতরা বলতে লাগলো, এটা আপনি কিভাবে বুঝলেন? বললেন, যখন আমি তার জিকির করি তখন তিনি আমার চর্চা করেন। জিকির দুই প্রকার। হযরতে সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জিকির দুই প্রকার। নম্বর এক, যেটা শুধুমাত্র বান্দা ও আল্লাহ পাকের মাঝখানে হয়, অর্থাৎ অন্য কেউ এটা জানতে পারে না। এই স্মরণও অত্যন্ত মহান প্রতিদানযোগ্য। নম্বর দুই, আর এর চেয়ে অধিক মর্যাদাবান জিকির হলো এটা যে মানুষ আল্লাহ পাকের হারামকৃত ওইসব বিষয়ের ব্যাপারে আল্লাহ পাককে স্মরণে রাখে, অর্থাৎ হারাম কাজের খেয়াল আসতে না আসতেই আল্লাহ পাককে স্মরণ করে এবং হারাম কার্য থেকে বিরত থাকে। দোয়ার আদব। নম্বর এক, দোয়ার উত্তম সময়সমূহের প্রতি খেয়াল রাখা। দুই, দোয়াকারী যেন পবিত্র অবস্থাসমূহের সুযোগ গ্রহণ করে। তিন, কিবলামুখী হয়ে দোয়া করা। চার, দোয়া করার সময় কণ্ঠস্বর যেন অত্যন্ত নিচু না হয়, যা নীরবতার সামিল, আবার খুব বেশি উচ্চ যেন না হয়। পাঁচ, দোয়ায় ছন্দ মেলানো বা মিলযুক্ত শব্দ বানানোর কৃত্রিমতা না করা। ৬, দোয়াকারী বিনয়ী, নম্র এবং প্রত্যাশী ও ভীতি পোষণকারী হওয়া। ৭, দোয়া কবুল হওয়ার নিশ্চিত বিশ্বাস ও সুদৃঢ় আশা রাখা। ৮, প্রার্থনায় জোর দেওয়া এবং নিজের দোয়া তিনবার পুনরাবৃত্তি করা। ৯, দোয়া সূচনা আল্লাহ পাকে জিকির অর্থাৎ প্রশংসা দিয়ে করা, সরাসরি চাওয়া দিয়ে নয়। ১০, তওবা করা, অন্যভাবে নেয়া সম্পদ ফেরত দেয়া এবং পূর্ণ প্রচেষ্টা আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এই দোয়াটি করতেন, অর্থাৎ আমি তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির এবং তোমার শাস্তি থেকে তোমার অনুগ্রহের আশ্রয় প্রার্থনা করছি, অর্থাৎ তোমার সত্তা থেকে তোমার সিফাতের অথবা তোমার গজব থেকে তোমার অনুগ্রহের আশ্রয় প্রার্থনা করছি। তোমার যথাযথ হামদ করা আমার পক্ষে সম্ভব না, কাজেই তুমি এমনই যেন তুমি তোমার প্রশংসা স্বয়ং নিজেই করেছ। হযরতে সাইয়েদুনা আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলে গণনা করে তাসবিহ পড়তে দেখেছি। অপর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আঙ্গুলে গণনা করো, কারণ এই আঙ্গুলগুলোকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারা কথা বলবে। দোয়া অবশ্যই করো। হযরতে সাইয়েদুনা সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তোমরা নিজেদের মধ্যে কোনো মন্দ বা ত্রুটি দেখে দোয়া করা থেকে বিরত থেকো না, কারণ আল্লাহ পাক সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি শয়তানের দোয়াও কবুল করেছিলেন। দোয়ার একটি আদব হলো যে স্বীয় দোয়াকে তিনবার পুনরাবৃত্তি করা। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া অথবা কিছু চাইতেন তিনবার বলতেন। বান্দা যখন কোনো গুনাহ করে বসে আর তৎক্ষণাৎ বলে আল্লাহুম্মাগফিরলি, অর্থাৎ হে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর সে জানে যে তার রব এই গুনাহের জন্য পাকড়াও করেন এবং ক্ষমাও করে দেন। হে আমার বান্দা, যাই মন চাই করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা চাওয়ার উপকারিতা। ক্ষমা প্রার্থনা করা গুনাহের উপর অবিচল থাকা ব্যক্তি নয়, যদিও বা সে দিনে ৭০ বার গুনাহ করুক না কেন। এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই শর্ত রয়েছে যে তওবা করার সময় গুনাহ থেকে বিরত অর্থাৎ দূরে থাকার পরিপূর্ণ ইচ্ছা থাকতে হবে, আর যদি তওবা করার সময় এই খেয়াল করে গুনাহ করে যে গুনাহ করতেই থাকবো, তাহলে এটি তওবা নয় বরং মাআযাল্লাহ ইসলামের সাথে উপহাস করা। কতিপয় বুজুর্গানে কিরাম বলেন, মানুষের মাঝে এমন একটি যুগ আসবে যে তাদের সমস্ত আমলের মধ্যে উত্তম হবে নীরবতা ও ঘুম। অনেক আবিদ এমন রয়েছে যাদের সর্বোত্তম অবস্থা হলো ঘুম। এটি ওই সময় যখন রিয়া অর্থাৎ লৌকিকতার জন্য ইবাদত করবে অথবা তাতে ইখলাস থাকবে না। ঘুমের মধ্যে পরিমিতি বা ভারসাম্য হলো দিন ও রাতে ৮ ঘন্টা ঘুমানো। সুতরাং যদি এত ঘন্টা রাতেই ঘুমিয়ে নেওয়া হয়ে থাকে, তবে দিনে ঘুমানোর কোনো যৌক্তিকতা নেই। স্বপ্ন সম্পর্কে এক অদ্ভুত বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন অজু অবস্থায় ঘুমায় তখন তার রূহ বা আত্মাকে আরশের দিকে নিয়ে যাওয়া হয়, ফলে তার স্বপ্নগুলো সত্য হয়। আর যদি সে অজু ছাড়া ঘুমায়, তবে তার রূহ সেখানে পৌঁছাতে অক্ষম হয় এবং সে অশান্তিকর স্বপ্ন দেখে যা সত্য হয় না। এখানে পবিত্রতা বলতে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের পবিত্রতাকে বোঝানো হয়েছে। বস্তুত অভ্যন্তরীণ পবিত্রতাই অদৃশ্য জগতের পর্দা উন্মোচিত হওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় এই আয়াতগুলো পাঠ করবে, আল্লাহ পাক তার স্মৃতিতে কোরআনে পাক সংরক্ষিত রাখবেন, অর্থাৎ তাকে কোরআনে পাক মনে রাখার তৌফিক দান করবেন। তিনি কখনো কোরআনে পাক ভুলবেন না। পারা ২ সূরা বাকারা ১৬৩ ও ১৬৪। বিসমিল্লাহি রহমানির রহিম। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। إِنَّ فِي الْخَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكُ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ প্রকাশ পেয়ে যেত তবে তারা এতে অংশ নেয়ার জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। এমনকি প্রতিটি শাসক তার শাসন কাজ এবং প্রতিটি দোকানদার তার দোকানপাট ত্যাগ করত। হে জাহান্নামের রব, আমাকে তা থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তির অভ্যাস ছিল যে যখন মানুষ ঘুমিয়ে পড়ত তখন সে নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহ পাকের দরবারে এই আরজি পেশ করত, ইয়া রাব্বানার আজিরনি মিনহা, অর্থাৎ হে জাহান্নামের মালিক, আমাকে তা থেকে মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই ব্যক্তির কথা উল্লেখ করা হলে তিনি ইরশাদ করলেন, সে যখন আবার এমন করবে আমাকে খবর দিও। অতঃপর যখন খবর দেয়া হলো তিনি তার কাছে তাশরিফ নিয়ে গেলেন এবং তার দোয়া শুনলেন। সকাল হলে তিনি বললেন, হে অমুক, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলে না কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি এত মর্যাদা আছে আর না আমার আমল এর যোগ্য? কিছুক্ষণ পরেই হযরত সাইয়েদুনা জিবরাইল আলাইহিসসালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সুসংবাদ দিন যে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশাধিকার দান করিয়েছেন। গুনাহের অশুভ প্রভাব। হযরত সাইয়েদুনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, গুনাহের কারণে বান্দা রাতে জেগে ইবাদত করা অর্থাৎ তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়। হযরত সাইয়েদুনা ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি তুমি রাতে জেগে ইবাদত করতে এবং দিনে রোজা রাখতে সক্ষম না হও তবে জেনে রেখো যে তুমি বঞ্চিত এবং তোমার গুনাহ অনেক বেড়ে গেছে। গুনাহের শাস্তি স্বরূপ জামাত ছুটে যায়। হযরত সাইয়েদুনা আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কারো জামাত অর্থাৎ নামাজ ছুটে যাওয়া তার কোনো গুনাহের কারণে ঘটে থাকে। তিনি আরো বলেন, রাতে স্বপ্ন দোষ হওয়া একটি শাস্তি এবং অপবিত্রতা আল্লাহ তাআলার রহমত থেকে দূরত্বের কারণ। দুনিয়াতে বিশেষ করে পাঁচটি দিন ভোগ বিলাসিতা থেকে বাঁচুন। কোনো কোনো আলিম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ দিন ভোগ বিলাসিতায় কাটাবে সে আখিরাতের পূর্ণ আনন্দ পাবে না। এই পাঁচ দিন বলতে তারা বুঝিয়েছেন, নাম্বার এক ঈদুল ফিতরের দিন, নাম্বার দুই ঈদুল আজহার দিন, নাম্বার তিন জুমার দিন, নাম্বার চার আরাফার দিন, নাম্বার পাঁচ আশুরার দিন। ঘুমানোর আদব। নাম্বার এক, অজু ও মিসওয়াক করে ঘুমানো। দুই, নিজের মাথার কাছে মিসওয়াক ও অজুর পানি রাখা। নাম্বার তিন, যার কোনো ওসিয়ত করার থাকে সে তা লিখে মাথার কাছে রাখা ছাড়া যেন না ঘুমায়। চার, সমস্ত গুনাহ থেকে তওবা করে ঘুমানো। পাঁচ, নরম ও কোমল বিছানা বিছিয়ে আরাম আয়েশে না ঘুমানো, বরং তা একেবারে বর্জন করা অথবা মাঝারি ধরনের বিছানা গ্রহণ করা। ছয়, যতক্ষণ না ঘুমের চাপ সৃষ্টি হয় ততক্ষণ না ঘুমানো। সাত, কিবলামুখী হয়ে ঘুমানো। আট, শোয়ার সময় দোয়া পড়া। নয়, শোয়ার সময় এই কথা মনে করা যে ঘুমও এক ধরনের মৃত্যু। দশ, জাগ্রত হওয়ার সময়ও দোয়া পড়া। ক্ষমা ও মাগফিরাতের সুসংবাদ। নাম্বার এক, রোজা রাখা। নাম্বার দুই, সাদকা দেয়া যদিও তা অল্প হয়। নাম্বার তিন, রোগীর সেবা বা শুশ্রূষা করা। নাম্বার চার, জানাজায় উপস্থিত হওয়া। এই চারটি আমল সম্পর্কে হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একদিনে এই চারটি আমল একত্রে করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। অন্য এক রিওয়ায়েতে রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে। যদি এগুলোর মধ্য থেকে কিছু আমল করার সুযোগ হয় এবং কিছু করতে অপারগ হয় অর্থাৎ কোনো কারণে করতে না পারে, তবে তাকে তার নিয়তের উপর ভিত্তি করে সবগুলোর সওয়াব দেওয়া হবে। রাতের ইবাদতের সহজতার বাহ্যিক ও অভ্যন্তরীণ উপায়। বাহ্যিক উপায়, এক, অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বেঁচে থাকা। দুই, দিনের বেলা শরীরকে অত্যাধিক ক্লান্ত না করা। তিন, দিনের বেলা কাইলুলা অর্থাৎ দুপুরে খাবারের পর কিছু সময় বিশ্রাম করা। চার, দিনে গুনাহ থেকে বেঁচে থাকা। অভ্যন্তরীণ উপায়, এক, অন্তর পবিত্র রাখা, হিংসা ও বিদ্বেষ মুক্ত হওয়া। নাম্বার দুই, অন্তরে আল্লাহ পাকের ভয় জাগ্রত থাকা। হযরত সুয়াইব হুজাইবা আলাইহিস সালামের যখন জাহান্নামের কথা মনে পড়ত তখন তার আর ঘুম আসত না। নাম্বার তিন, রাতে জাগ্রত থেকে ইবাদত করা ফজিলত সম্পর্কিত আয়াত হাদিস এবং সাহাবি ও তাবেইনদের আমল নজরে রাখা। নাম্বার চার, মহান আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং অন্তরে তার পূর্ণ ভালোবাসা থাকা। রাত জেগে ইবাদত করার সবচেয়ে উত্তম পদ্ধতি। রাতের প্রথম অংশে ইবাদত অর্থাৎ কিয়াম করবে, যখন ঘুমের চাপ আসবে তখন শুয়ে পড়বে, আবার জাগ্রত হয়ে ইবাদত করবে, পুনরায় ঘুমে চাপ এলে ঘুমিয়ে পড়বে। এভাবে তার জন্য রাতে দুই ঘুম এবং দুই ইবাদত হবে। এটি রাতের কষ্টের অন্যতম শ্রেষ্ঠ রূপ। এটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উত্তম পদ্ধতি, যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। সাহাবাই কিরাম ও তাবেঈগণের একটি দল এভাবে আমল করতেন। ঘুম সম্পর্কে এক বুজুর্গের বাণী। এক বুজুর্গ বলেন, প্রথমবার জাগ্রত হওয়ার পর যদি আমি পুনরায় ঘুমাতে চাই তবে আল্লাহ পাক যেন আমাকে আর না ঘুমান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।